ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটনের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
গত অক্টোবরে বন্ধ করে দেওয়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের আসা যাওয়ার সীমান্ত গেটগুলো মিয়ানমার সরকার পুনরায় খুলে দিয়েছে।
কলকাতা থেকে রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
তামিলনাড়ুতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার বিকেলে শপথ নিলেন ই কে পালানিস্বামী।
রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদের সাক্ষাৎকার।
রাশিয়ার সাথে একটি উনাদের ভাষায় স্বাভাবিক সম্পর্ক করতে চান এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে বিশ্ববাসীর জন্য এটা ভালো।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পরদিনই আজ বৃহস্পতিবার সেনেটে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের ব্যক্তির মনোনয়ন চূড়ান্ত হতে চলেছে। সেনেট ফরেন রিলেশনস কমিটি আজ আইনজীবী ডেভিড ফ্রেডম্যানের শুনানি করতে চলেছেন। ফ্রেডম্যান ইসরায়েলি বসতি স্থাপনের একজন শক্ত সমর্থক। তিনি তেল আভিভ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে নেয়ারও একজন সমর্থক। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের সমর্থক সাবেক পাঁচ রাষ্ট্রদূতের একটি দল জুডিশিয়ারি কমিটির কাছে প্রেরিত এক চিঠিতে বলেছেন, বিভিন্ন বিষয়ে ফ্রেডম্যানের দৃষ্টিভঙ্গি চরম রক্ষণশীল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ফ্রেডম্যান হবেন সহযোগিতার সম্পর্ক এবং পারস্পরিক সম্মান স্থাপনের ক্ষেত্রে একটি প্রতীক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক জাতীয় উপদেষ্টা মাইক ফ্লিন দেশের গোয়েন্দা কর্তৃপক্ষের আইনগত তথ্য ফাঁসের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ফোন আলাপের পরে সৃষ্ট পরিস্থিতির কারণে ফ্লিন জাতীয় উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। নিয়োগের ২৪ দিনের মাথায় কেন মাইক ফ্লিনকে পদত্যাগে বাধ্য করানো হলো সে সম্পর্কে কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েল প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে। হোয়াইট হাউস বলেছে, সাবেক ওই জেনারেলের ওপর প্রেসিডেন্টের বিশ্বাস কমে গেছে। তবে প্রেসিডেন্ট বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে তার প্রতি অবিচার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ফাঁস হওয়াকে তিনি অপরাধ বলে মন্তব্য করে বলেছেন, এই প্রক্রিয়া শুরু হয়েছে তিনি দায়িত্ব নেয়ার অনেক আগেই। দক্ষিণ পাকিস্তানের এক জনাকীর্ণ সুফি আস্তানায় এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং অসংখ্য আহত হয়েছে। সিন্ধ প্রদেশের শেহওয়ান শরীফ নামের একটি উপশহরে ঘটা ওই হামলায় নিহত এবং আহতদের মধ্যে অসংখ্য নারী এবং শিশু রয়েছে। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ বেলুচিস্তানে এক সেনাবহরে রোডসাইড বোমা হামলায় ৩ সেনা সদস্য নিহত এবং ২ জন আহত হয়েছে। তালিবান ওই হামলার দায় স্বীকার করেছে। জার্মানিতে G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সাইডলাইন বৈঠকে তিনি বৈঠক করবেন ব্রিটেন, তুরস্ক, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নীতি অনুসরণ করে G20 বৈঠকে টিলারসন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে কথা বলবেন, বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের টিলারসনের সঙ্গে সাক্ষাতের আগে এক সাক্ষাৎকারে বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে কাজ করতে চান এবং তিনি আশা করেন মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র সৌদি আরব একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আসা যাওয়ার সীমান্ত গেটগুলো মিয়ানমার সরকার আবার খুলে দিয়েছে। ওদিকে মালয়েশিয়া থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। ঢাকা থেকে এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
গত অক্টোবরে বন্ধ করে দেওয়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের আসা যাওয়ার সীমান্ত গেটগুলো মিয়ানমার সরকার পুনরায় খুলে দিয়েছে। দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পরে সীমান্তের ওই গেটগুলো বুধবার আবার খুলে দেওয়া হয়। গত ৯ অক্টোবর মিয়ানমার সীমান্তে রাখাইন রাজ্যের মুয়াংত এলাকায় ৩টি সীমান্ত চৌকিতে সন্ত্রাসীদের হামলার পরে দেশটির কর্তৃপক্ষ ওই গেটগুলো বন্ধ করে দেয় বলে বলা হচ্ছে। ঢাকায় অবশ্য বিশ্লেষকরা বলছেন, রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের যে ঘোষণা মিয়ানমার কর্তৃপক্ষ দিয়েছে, সীমান্ত গেটগুলো খুলে দেওয়া এর সাথে সম্পৃক্ত। এদিকে মালয়েশিয়া থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। বুধবার প্রাথমিকভাবে অল্প কিছু পরিবারকে ত্রাণ দিয়ে এর উদ্বোধন করা হয়। ত্রাণ পেয়ে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীরা বলেন, রোহিঙ্গারা বলছিলেন ত্রাণ পেয়ে তারা খুশি, তবে কোনোভাবে চাপ প্রয়োগ করে হলেও তাদের জন্য স্বদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রশাসন যেন রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলতে না পারে সে ব্যাপারে একটি সর্বদলীয় প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাবেক জাতীয় উপদেষ্টা মাইক ফ্লিনের ফোন আলাপের পর সৃষ্ট পরিস্থিতির পর রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য অ্যাডাম স্কিফ এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন। ঢাকার মোহাম্মদপুরের বাসবাড়ি বস্তিতে আগুন লেগে যাওয়ায় সেখানে কয়েকশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন নাসরিন হুদা বিথি।
সারাদিন কঠোর পরিশ্রমের পর নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিল ঢাকার মোহাম্মদপুরের বাসবাড়ি বস্তির বাসিন্দারা। কিন্তু কি করে জানত যে ভোর হতে না হতেই আগুনের লেলিহান শিখা একেবারে নিঃস্ব করে দিয়ে যাবে বস্তির বাসিন্দাদের? প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, তারপর মুহূর্তের মধ্যে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের প্রাথমিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রায় ২৫০টির মতো ঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে তাদের তালিকা করা হচ্ছে এবং সেই তালিকা প্রণয়ন করার পরে আমরা তাদেরকে যে প্রাথমিক যে সহায়তা যে বিষয়টি রয়েছে আপৎকালীন সময় যাতে তারা সেটা সার্ভাইভ করতে পারে।
বস্তিবাসী সকলের সহযোগিতায় দ্রুত তাদের ক্ষতি কাটিয়ে উঠুক। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। একথা বলেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
কাশ্মীরে জঙ্গি দমনে এবার আরো কড়া অবস্থান নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। জঙ্গিদের সন্ধানে কোনো এলাকায় সেনাবাহিনীর তল্লাশির সময় এলাকা ঘিরে কর্ডন করে রাখে স্থানীয় পুলিশ, কিন্তু কিছু স্থানীয় মানুষই এই কর্ডন ভেঙে দেবার চেষ্টা করেন। সেনাপ্রধান বলেছেন, কখনো বা তারা পাথর ছোড়েন, এমনটি ঘটলে এবার থেকে সেনারা তাদের ওপর গুলি চালাবে। তিনি আরো বলেছেন, পাকিস্তানি ও আইএস পতাকাও তোলে কেউ কেউ, এদের কিন্তু সেনাবাহিনী দেশ বিরোধী হিসেবেই ধরে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের তামিলনাড়ুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ই কে পালানিস্বামী। এই সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের আরেকটি রিপোর্ট।
তামিলনাড়ুতে এআইএডিএমকে নেত্রী শশিকলা জেলে যাওয়ার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার বিকেলে শপথ নিলেন তারই একান্ত অনুগামী ই কে পালানিস্বামী, সঙ্গে আরো ৩০ জন মন্ত্রী হলেন। গত ১৬ই মে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন জয়ললিতা। নভেম্বরে তার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হলেন পরেশ সেলভাম, কিন্তু ক্ষমতার লড়াইতে তার হার হয়েছে। অবশ্য ৪ বছর পরে জেল থেকে ছাড়া পেলে রাজ্য রাজনীতিতে আবার একটা আলোড়ন উঠতে পারে। তার আগেই বিদায়ী মুখ্যমন্ত্রী পনির সেলভামও নিজের সপক্ষে জনমত সংগঠনের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রীকে গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ১৫ দিনের মধ্যেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মালয়েশিয়ায় খুন হওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাইয়ের খুনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে দ্বিতীয় এক নারীকে গ্রেফতার করা হয়েছে মালয়েশিয়ায়। কর্তৃপক্ষ ওই নারীর পরিচয় প্রকাশ করেছে। ২৫ বছর বয়সী সিতি আয়শা নামে ওই নারীর পাসপোর্টে ইন্দোনেশিয়ান বলে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখেই তাকে সন্দেহ করা হয়েছিল। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এর আগের দিন অপর এক নারীকে একই সন্দেহে গ্রেফতার করা হয়। তার নাম ডোয়ান থি হুয়াং। তার কাছে ছিল ভিয়েতনামী পাসপোর্ট এবং কাগজপত্র। দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে নিহত কিম জং ন্যাম উত্তর কোরিয়ার নেতার সৎ ভাই এবং তিনি তার বড় ভাই। দেশের প্রধান হিসেবে একবার তার নাম আসলেও পরে তা হয়নি। কিম জং ন্যাম একবার জাপান যাওয়ার পথে আটকে গিয়েছিল বিতর্কিত হওয়ার কারণে। পারিবারিক কারণে তাকে ওই দেশের উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়নি। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত আছেন প্রায় এক মাস। এরই মধ্যে বিভিন্ন কয়েকটি রাষ্ট্রের নেতারা যুক্তরাষ্ট্রে আসেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি। ট্রাম্প প্রশাসনে আমেরিকার পররাষ্ট্রনীতি কী হবে? ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর আহমেদ সে বিষয়ে মূল্যায়ন করবেন। তার সাক্ষাৎকারটি নেন শিকুফতা নাসরিন খুইন।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন প্রায় এক মাস। এরই মধ্যে গ্রেট ব্রিটেন ও ক্যানাডার দুই নেতা যুক্তরাষ্ট্র ঘুরে গেছেন। এই দুই মিত্র দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হবে বলে আপনি মনে করেন?
এই দুইটি মিত্র দেশের সাথে আমেরিকার সম্পর্কে কোনো মৌলিক পরিবর্তন আসবে বলে আমার কাছে মনে হয়নি। এই রাষ্ট্রগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কতগুলি মৌলিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিবাসন নীতি এবং বিশেষ করে এই প্রশাসন যে 60টি মুসলিম দেশের জনসাধারণকে আসার উপর যে নিষেধাজ্ঞা, এ ধরনের কতগুলো জিনিসের ব্যাপারে কানাডার ভিন্ন অবস্থান রয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে রক্ষণশীল নীতি আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং আন্তর্জাতিক কতগুলো বিষয়ে, এই বিষয়গুলোতে ব্রিটেন এবং ক্যানাডার ভিন্ন অবস্থান রয়েছে। তবে সার্বিকভাবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন আনবে বলে আমার কাছে মনে হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এসেছেন। মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কি নীতিভঙ্গি হবে?
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম থেকে বলে আসছেন যে তারা মধ্যপ্রাচ্যের যে নীতি, সেই নীতির ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছেন। ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুই রাষ্ট্রনীতি ইসরায়েল এবং প্যালেস্টাইনকে ঘিরে, সেই দুই রাষ্ট্রনীতি থেকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসবে। পাশাপাশি বর্তমান প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি যে বিষয়টা আমরা দেখছি সেটা হলো ইরানকে ঘিরে যে পারমাণবিক চুক্তি হয়েছে 6 রাষ্ট্রের, সেই জায়গাটি থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসতে চাচ্ছে। এবং বর্তমান প্রশাসন অত্যন্ত সমালোচনার দৃষ্টিতে প্রথম থেকেই এই চুক্তিকে দেখে আসছেন। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণায় ছিলেন তখনও তিনি চুক্তির বিরোধিতা করে গিয়েছিলেন, এখনও তিনি সে অবস্থানে আছেন এবং ইরানের উপর নতুন করে তিনি স্যাংশন আরোপ করেছেন। পাশাপাশি সিরিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ওবামা প্রশাসনের যে নীতি সেটা হচ্ছে যে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে নীতি, কিন্তু বর্তমান প্রশাসনকে এখনো যদি সেই নীতিগুলি স্পষ্ট করেনি, কিন্তু ওবামা যে নীতি সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসবেন বলে উনি ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনী প্রচারণার সময়। এবং উনি যেটা বলতে চাচ্ছেন যে সিরিয়ার ক্ষেত্রে উনি আইসিসের বিরুদ্ধে লড়াইয়ে উনি রাশিয়ার সাথে সর্বরকম সহযোগিতা করতে চান এবং এক্ষেত্রে বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে হলেও উনি সহযোগিতা করতে চান। তিনি যদি এই নীতির দিকে এগিয়ে যান তাহলে সেটা সিরিয়াকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নীতির একটি মৌলিক পরিবর্তন আমরা দেখব, যেটা এতদিন ধরে মার্কিন প্রশাসন অনুসরণ করে আসছিলেন। পাশাপাশি আমরা যেটা দেখছি, ইরাক সহ কয়েকটি রাষ্ট্রের উপর, ইরাক ইয়েমেন সহ কয়েকটি রাষ্ট্রের উপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক ধরনের জনসাধারণের মার্কিন যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যেটি কোর্টের অর্ডারের মাধ্যমে আপাতত স্থগিত রয়েছে। এর মধ্য দিয়ে উনি একটা জিনিস বোঝাতে চাচ্ছেন যে এতদিন যাবৎ যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন মধ্যপ্রাচ্যকে ঘিরে যে নীতি অনুসরণ করে আসছিলেন, তিনি তার থেকে সরে যাবেন এবং এর মধ্যে একটি মৌলিক পরিবর্তন উনি নিয়ে আসতে চাচ্ছেন। এই ইঙ্গিত উনি বিশ্ববাসী এবং মধ্যপ্রাচ্যকে ইতিমধ্যে দিয়েছেন।
ট্রাম্পের প্রশাসনে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি দাঁড়াবে বলে আপনার মনে হয়?
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে এই মুহূর্তে সেটা একদম স্পষ্ট করে বলা মুশকিল, কিন্তু উনি যখন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে প্রচারণে ছিলেন উনি স্পষ্ট করে বলছিলেন যে উনি রাশিয়ার উপর যে আরোপিত স্যাংশন, সে আরোপিত স্যাংশন তুলে নেবেন, এমনকি ক্রাইমিয়ার যে রাশিয়ার যে সংযুক্তি সেটিকে উনি মেনে নেবেন। এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি নির্বাচিত হয়ে এসে খুব অল্প সময়ের মধ্যে উনি যে ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশনের সামান্য একটি অংশ কিন্তু উনি তুলে নিয়েছেন। এর পাশাপাশি যে বিষয়গুলি দাঁড়াচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কিছু কিছু ব্যক্তির সাথে নির্বাচন চলাকালীন সময় এবং বিভিন্ন সময়ে রাশিয়ার প্রশাসনের বা বিভিন্ন ডিপ্লোম্যাটদের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগের বিষয়গুলি উঠে আসছে। সুতরাং এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, সেটা ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি যে আলোকে চলছিল রাশিয়া কেন্দ্রিক অফিসিয়ালি সেটাই রয়েছে, কিন্তু উনি বিভিন্নভাবে উনি এবং উনার প্রশাসনের বিভিন্ন ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন তিনি সেই জায়গার থেকে সরে এসে রাশিয়ার সাথে একটি উনাদের ভাষায় স্বাভাবিক সম্পর্ক করতে চান এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে বিশ্ববাসীর জন্য এটা ভালো, এ ধরনের একটা অবস্থা উনারা নিতে চান। তবে বাস্তবতার আলোকে এ ধরনের অবস্থা উনারা নিতে পারবেন কিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক ভবিষ্যতে কি হবে সেটা আগামী দিনগুলিতে বলে দেবে, এই মুহূর্তে কোনো কংক্রিট কিছু বলা খুব দুরূহ।
আমরা দেখেছি যে জাতিসংঘে যিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন নিকি হ্যালি, তিনি কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করেছেন, সে ব্যাপারে আপনার কি মতামত?
আমরা যে বিষয়টা দেখছি ট্রাম্প প্রশাসনের মধ্যে, সিনেটর জন ম্যাককেইন যেটা বলেছেন, আমার কাছে অনেকটা সেরকমই মনে হয়, অনেকটা এক ধরনের অস্থিতিশীলতা বা এক ধরনের ল্যাক অফ কোহারেন্স যেটা বলে, সে ধরনের একটা আমরা প্রত্যক্ষ করছি। নিকি হ্যালি যেখানে বলছেন অনেকটাই ওবামা প্রশাসনের সুরে সুর মিলিয়ে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জাতিসংঘে তুলে ধরেছেন রাশিয়ার ব্যাপারে এবং সে একই অবস্থান নিয়েছেন, এবং ট্রাম্প প্রশাসনেরও কেউ কেউ সেই পুরনো অবস্থান নিচ্ছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সহ আবার অনেকের মধ্যে আমরা দেখছি তারা সেই অবস্থান থেকে সরে এসে একটা ভিন্ন অবস্থান নিতে যাচ্ছেন। এর মধ্যে থেকে অনেক বিশ্লেষকও যেটা মনে করছেন যে হোয়াইট হাউসের যারা আছেন তাদের নিজেদের মধ্যে এক ধরনের ভিন্ন মতের অবস্থান, এক ধরনের অস্থিতিশীলতা এবং অস্থিরতা বিরাজ করছে। সুতরাং এর মধ্যে থেকে এখন ভবিষ্যতে বর্তমান প্রশাসন কোন দিকে যাবেন, কোন অবস্থান নেবেন, সেটা এই মুহূর্তে খুব স্পষ্ট করা খুব দূরহ। তবে যেটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বোধহয় আলটিমেটলি চাচ্ছেন রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এতদিন ধরে চলে আসা যে নীতি, সেখান থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ভিন্ন ধারায় নিয়ে যেতে এবং রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। তবে সময় বলে দিবে যে উনি উনার নীতিতে সফল হতে পারবেন কিনা।
ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভারতের পাঁচ রাজ্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় আবাসন ও দারিদ্র দূরীকরণ মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর ছবি সরানোর নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এরই মধ্যে সেই ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সম্প্রতি কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়ে যে ওই ছবি ব্যবহার করে উত্তরপ্রদেশে নির্বাচনের মাঝে বিজেপি নিজেদের প্রচার চালাচ্ছে। কমিশনের মতে সরকারি ওয়েবসাইটে ওই ছবি ব্যবহার করাটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। এরপরই কেন্দ্রকে কমিশন নির্দেশ দেয় ওই ছবি সরিয়ে দিতে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব পি কে সিনহার কাছে কমিশন জানতে চেয়েছে কেন আচরণবিধি লাগু হওয়ার আগে তা সরানো হয়নি। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছে অন্য কোনো কেন্দ্রীয় ওয়েবসাইটে যদি কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনীতিবিদদের ছবি থেকে থাকে তাহলে তা যেন অবিলম্বে সরিয়ে দেওয়া হয়। পরমাশিস কোস্টায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ম্যালেরিয়া রোগবাহিত নতুন প্রজাতির মশাগুলি এক প্রতিরোধক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করছে। উদ্বিগ্ন গবেষকরা জানাচ্ছেন যে জরুরি ভিত্তিতে এর মোকাবেলা হওয়া দরকার, নইলে বিশ্বব্যাপী এক স্বাস্থ্য বিপর্যয়ের সূচনা হতে পারে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
ম্যালেরিয়া রোগবাহিত মশাকে আর প্রচলিত কীটনাশক দিয়ে মারা যাচ্ছে না। নতুন প্রজাতির মশাগুলি এক প্রতিরোধক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করছে। খুব সহজলভ্য পাইরিথ্রয়েড নামক এক কীটনাশক ম্যালেরিয়া বাহিত মশা নির্মূল করার একমাত্র বাহন। এই কীটনাশকটি ম্যালেরিয়া প্রতিরোধে এক বড়সড় ভূমিকা পালন করে এসেছে এবং খুবই তাড়াতাড়ি কমিয়ে দিয়েছিল উল্লেখযোগ্যভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র 2015 সালে সারা বিশ্বে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল 21,20,000, যার মধ্যে 4,29,000 মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। আশার কথা হল এই যে এই সংখ্যাটি 2010 থেকে 2015 সালের গড় থেকে প্রায় 21% কম। দক্ষিণ আফ্রিকায় একটি দেশে সংগঠিত এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে অ্যানোফেলিস ফুয়েন্তাস নামক স্ত্রী মশা যা মূলত ম্যালেরিয়া ছড়ায়, সেগুলি খুব দ্রুততার সাথে কীটনাশকটির প্রতিরোধক ক্ষমতা নিয়ে জন্ম নিচ্ছে। আফ্রিকার একটি দেশে পরীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন যে শতকরা 100% অ্যানোফেলিস জাতীয় মশাগুলি দীর্ঘক্ষণ এই কীটনাশকের সংস্পর্শে থাকার পরেও জীবিত থাকছে। ফিলোস জেনেটিক্স পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বৈজ্ঞানিক চার্লস মন্ডি জানাচ্ছেন যে এই নতুন প্রজন্মের মশাগুলির দেহে এক কীটনাশক প্রতিরোধক বংশগতি বা জিন পাওয়া গেছে। চার্লস মন্ডি লিভারপুলে অবস্থিত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এক জিন বিশেষজ্ঞ ও এই প্রবন্ধের মুখ্য লেখক। আফ্রিকার ক্যামারুন থেকে চার্লস মন্ডি জানিয়েছেন যে এই অভিযুক্ত জিনটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যেটা ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে, যার ফলে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইটা আফ্রিকা মহাদেশে শুরু করার অবস্থায় যাওয়া গেছে।
That form of the gene is now very predominant.
তিনি বলেন যে যদিও এই জিনটি সারা মহাদেশে ছড়িয়ে পড়েছে এবং আমরা যদি এই মুহূর্তে দ্রুত পদক্ষেপ না নিতে পারি, এটি এক বিশ্বব্যাপী সংকটের সূচনা করতে পারে। তিনি আরও জানাচ্ছেন যে গত 8 বছরে এই ম্যালেরিয়া বহনকারী মশাটির কীটনাশক প্রতিরোধক ক্ষমতা দ্রুত বিস্তার লাভ করেছে। সুতরাং এটিকে প্রতিরোধ করতে হলে আরও এক নতুন ধরনের কীটনাশক তৈরি করা জরুরি এবং যার দ্রুত প্রয়োগও জরুরি হয়ে পড়েছে। এরকমই একটি নতুন কীটনাশক আবিষ্কার হয়েছে যার নাম হল PDO, যেটি সরাসরি জিনটিকে আক্রমণ করে মেরে ফেলে। এছাড়াও এই মশার লার্ভাগুলি যেখানে বৃদ্ধি পায় সেই বদ্ধ জলাশয় পুকুর ডোবাগুলিকেও নির্মূল করাটা অত্যন্ত জরুরি। চার্লস মন্ডি আরও জানিয়েছেন যে অন্য এক প্রজাতির ম্যালেরিয়াবাহিত মশা যার নাম অ্যানোফেলিস গ্যাম্বিয়া, সেটিও নিজ দেহে কীটনাশক প্রতিরোধক বংশগতি তৈরি করছে, কিন্তু সেগুলি উৎপন্ন হচ্ছে আরেক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ায়।
That's why we need to study all of these species.
তিনি বলেন এই জন্য এই ধরনের সমস্ত প্রজাতির মশার উপরে আরও বিস্তারিত গবেষণার দরকার আছে, যা থেকে আমরা স্পষ্ট ও প্রমাণিত ম্যালেরিয়া নির্মূল প্রকল্প চালু রাখতে পারব। তিনি বলেন যে এই জন্য এই ধরনের সমস্ত প্রজাতির মশার উপরে আরও বিস্তারিত গবেষণার দরকার আছে, যার থেকে আমরা স্পষ্ট ও প্রমাণিত ম্যালেরিয়া নির্মূল প্রকল্প চালু রাখতে পারব। এছাড়াও দ্য ল্যান্সেট ইনফেকশিয়াস ডিজিজেস নামক এক পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে দাবি করা হয়েছে যে আর্টিমেজিনিন নামক ভেষজ পদার্থ থেকে উৎপন্ন এক ওষুধ ম্যালেরিয়ায় খুব কার্যকরী প্রতিষেধক হিসেবে পরিগণিত হয়, সেগুলিও ম্যালেরিয়ার প্রতিরোধক ক্ষমতা হারিয়ে ফেলছে। এই সব ঘটনাগুলি বিশ্বব্যাপী ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে যে সার্বিক লড়াই তাকে খুব দুর্বল করে ফেলছে এবং এক বিশ্বব্যাপী সংকটের সৃষ্টি করছে।
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
ন্যাশনাল ফেডারেশন অফ বিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ আমাদের শ্রোতা, তিনি জানিয়েছেন ইমেলে, চলতি বছর ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ তার অনুষ্ঠান সম্প্রচারের 59তম বার্ষিকী উদযাপন করছে, এর কথা আপনারা সবাই জানেন। এই উপলক্ষে নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, শ্রোতা এবং শ্রোতা সংগঠক আকবর হায়দার কিরণ, বাংলাদেশে ভিওএ ফ্যান ক্লাব সমন্বয়কারী জহরুল আলম এবং জেলা ভিওএ ফ্যান ক্লাব চুয়াডাঙ্গার সহযোগিতায় ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান সম্পর্কে আপনার ভাবনা এই শীর্ষক লেখা আহ্বান করেছে। 500 শব্দের মধ্যে লিখে ইমেলে 31 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিজয়ী 5 জন লেখককে ডিজিটাল রেডিও সহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর ইমেল ঠিকানা sonaliabdullah@gmail.com, sonaliabdullah@gmail.com, এই ইমেলে আপনাদের লেখা পাঠিয়ে দেবেন 31 মার্চের মধ্যে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পরদিনই আজ বৃহস্পতিবার সেনেটে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের ব্যক্তির মনোনয়ন চূড়ান্ত হতে চলেছে। সেনেট ফরেন রিলেশনস কমিটি আজ আইনজীবী ডেভিড ফ্রেডম্যানের শুনানি করতে যাচ্ছে। ফ্রেডম্যান ইসরায়েলি বসতি স্থাপনের একজন শক্ত সমর্থক। তিনি তেল আভিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে নেয়ারও একজন পক্ষের ব্যক্তি। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের সমর্থক সাবেক পাঁচ রাষ্ট্রদূতের একটি দল জুডিশিয়ারি কমিটির কাছে প্রেরিত এক চিঠিতে বলেছেন, বিভিন্ন বিষয়ে ফ্রেডম্যানের দৃষ্টিভঙ্গি চরম রক্ষণশীল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড ফ্রেডম্যান হবেন সহযোগিতার সম্পর্ক এবং পারস্পরিক সম্মান স্থাপনের ক্ষেত্রে একটি প্রতীক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক জাতীয় উপদেষ্টা মাইক ফ্লিন দেশের গোয়েন্দা কর্তৃপক্ষের আইনগত তথ্য ফাঁসের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ফোন আলাপের পর সৃষ্ট পরিস্থিতির কারণে ফ্লিন জাতীয় উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। নিয়োগের 24 দিনের মাথায় কেন মাইক ফ্লিনকে পদত্যাগে বাধ্য করানো হল সে সম্পর্কে কিছুই বলেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে। হোয়াইট হাউস বলেছে, সাবেক ওই জেনারেলের উপর প্রেসিডেন্টের বিশ্বাস কমে গিয়েছিল। তবে প্রেসিডেন্ট বলেছেন, এটি অত্যন্ত দুঃখ জনক যে তার প্রতি অবিচার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ফাঁস হওয়া নতুন কিছু নয়, অনেক আগে থেকেই এটি হয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন। দক্ষিণ পাকিস্তানের এক জনাকীর্ণ সুফি আস্তানায় এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 40 জন নিহত এবং অসংখ্য আহত হয়েছে। সিন প্রদেশের শেহওয়ান শরীফ নামের ওই উপশহরে ঘটা হামলায় নিহত এবং আহতদের মধ্যে অসংখ্য নারী এবং শিশু রয়েছে। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানে এক সেনাবহরে রোডসাইড বোমা হামলায় 3 জন সেনা সদস্য নিহত ও 2 জন আহত হয়েছে। তালিবান ওই হামলার দায় স্বীকার করেছে। জার্মানিতে G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সাইডলাইন বৈঠকে তিনি বৈঠক করবেন ব্রিটেন, তুরস্ক, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও। পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নীতি অনুসরণ করে G20 বৈঠকে টিলারসন যুক্তরাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দিয়ে কথা বলবেন এমন কথা বিশ্বাস করেন বিশ্লেষকরা। বলছেন, বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে তিনি তা করবেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের টিলারসনের সঙ্গে সাক্ষাতের আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখেই কাজ করতে চায় সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে তারা যৌথভাবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রশাসন যেন রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলতে না পারে সে ব্যাপারে একটি সর্বদলীয় প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাবেক জাতীয় উপদেষ্টা মাইক ফ্লিনের টেলিফোন আলাপ নিয়ে সৃষ্ট পরিস্থিতির পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য অ্যাডাম স্কিফ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাইয়ের খুনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে দ্বিতীয় এক নারীকে গ্রেফতার করা হয়েছে মালয়েশিয়ার বিমানবন্দর থেকে। কর্তৃপক্ষ ওই নারীর পরিচয় প্রকাশ করেছে। 25 বছর বয়সী সিতি আয়সা নামের ওই নারীর পাসপোর্টে ইন্দোনেশিয়ান বলে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে তাকে সন্দেহ করা হয়েছিল এবং সেভাবেই তাকে গ্রেফতার করা হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগের দিন অপর এক নারীকে একই সন্দেহে গ্রেফতার করা হয়। তার নাম ডুয়ান থিং হুং, তার কাছে ভিয়েতনামি পাসপোর্ট ছিল।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিনকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.